হলো বাংলা অনুষ্ঠান
এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, আর এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার থেকে বাংলাদেশ সফর শুরু করবেন।
ঢাকা থেকে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমূহে ক্লাস পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
আর ওদিকে কলকাতা থেকে রয়েছে গৌতম গুপ্তের পাঠানো প্রতিবেদন।
আসামে নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কেন এত টানা পড়েন?
তবে সবার আগেই রোজকার মতো যথারীতি রয়েছেন সেলিম হোসেন বিশ্ব সংবাদ নিয়ে। শুরু করুন।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন। বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সি যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদেরকে তিনি বলেছেন, সংস্থাটি আমাদের সঙ্গে বাজে আচরণ করলেও আমরা এ থেকে বের হচ্ছি না। ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রুপ অফ সেভেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন WTO এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতার চেয়ে বিরোধিতা বেশি এমন আলোচনার পর প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট প্রায়শই বলেন, যুক্তরাষ্ট্র বাণিজ্য কৌশল হিসাবে এককভাবে রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে চায়। যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসী পরিবারের যেসব সন্তানদেরকে তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ কার্যকর করতে যা ধারণা করা হয়েছে তার চেয়ে অনেক বেশি সময় লাগবে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিচার বিভাগের তরফে বলা হয়েছে, অভিবাসন প্রক্রিয়া চলাকালে পরিবারগুলোকে একসঙ্গে ডিটেনশন সেন্টারে রাখা হবে, আর ওইসব ডিটেনশন সেন্টারে থাকার সময়টা অনেক দীর্ঘ, কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস বা বছর লাগতে পারে, কারণ অসংখ্য অভিবাসন মামলা অনেক আগে থেকেই নিষ্পত্তির জন্য জমা পড়ে রয়েছে। ফ্লোরেস অ্যাগ্রিমেন্ট নামে ফেডারেল আদালতের নির্দেশ অনুযায়ী আটককৃত শিশুদেরকে 20 দিনের মধ্যে ফেরত দিতে হবে, 20 দিনের বেশি রাখার নিয়ম নেই। ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগোর এক আদালতের রায়ে বলা হয়েছে, শিশুদেরকে 30 দিনের মধ্যে পরিবারের কাছে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, আর 5 বছরের কম বয়সী শিশু হলে ফিরিয়ে দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। অন্তত 2000 শিশুকে তাদের পরিবারের কাছে সীমান্ত থেকে ডিটেনশন সেন্টার থেকে ফিরিয়ে দিতে হবে। এদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ করছে বিভিন্ন অভিবাসন সংগঠন। গত 2 বছর ধরে নারী অধিকারের দাবিতে আন্দোলনকারীরা অভিবাসন কর্মীদের সঙ্গে জোট করে এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আটকে রাখা অভিবাসন প্রত্যাশী পরিবার এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ নানা দাবি তুলে ধরেছেন কর্মসূচিতে তারা। ওয়াশিংটন, লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক, অরেগন, টেক্সাস, মিশিগানে অভিবাসন কর্মীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং শরণার্থীদের জন্য সহায়তা বৃদ্ধিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ, জাতিসংঘে মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রোববার থেকে বাংলাদেশ সফর শুরু করবেন। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ, এই শরণার্থীদের জন্য সহায়তা বৃদ্ধিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ, জাতিসংঘের মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিতকরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার থেকে বাংলাদেশ সফর শুরু করবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট শনিবার শেষ বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন এবং জাতিসংঘ মহাসচিব এসে পৌঁছবেন মধ্যরাতে। রোববার জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী এম এ মুহিতের সাথে বৈঠক করবেন বলে কর্মসূচি স্থির হয়েছে। রোববার তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন, স্থানীয় কর্মকর্তা ও মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলবেন। এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার জন্য জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের মধ্যে আশাবাদের সৃষ্টি হয়েছে। ঢাকায় বিশ্লেষকগণ জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিষয়টির উপর সংবাদদাতাদের বিস্তারিত রিপোর্ট রয়েছে, বিশেষজ্ঞদের বিশ্লেষণ রয়েছে অনুষ্ঠানের বাকি অংশে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার এবং বাংলাদেশ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল।
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত নাফ নদীতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী যৌথ টহলে অংশ নেয়। বাংলাদেশের 12 সদস্যের টহল দলের নেতৃত্ব দেন টেকনাফ বিজিবির হোয়াইকং বিওপির সুবেদার মোহাম্মদ আব্দুল জলিল শেখ। মিয়ানমারের 13 সদস্যের টহল দলের নেতৃত্ব দেন সেদেশের 2 বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কাইকুন ক্যাম্পের পুলিশ লেফটেন্যান্ট নাইং লিন। বিজিবি 2 ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে এই যৌথ টহল পরিচালিত হচ্ছে। এছাড়া স্বাভাবিকভাবে সীমান্তের এক পাশে অভিযান পরিচালনা করলে অপরাধীরা সীমান্তের অন্য পাশে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একযোগে যৌথ টহলে অংশ নিলে অপরাধীরা আর পালানোর সুযোগ পায় না, তাই সীমান্ত নিয়ন্ত্রণে এই যৌথ টহলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মোয়াজ্জেম হোসাইন, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন যারা, তাদের উপর হামলার প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে, জানাচ্ছেন জহুরুল আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার কোটা সংস্কারের পক্ষের আন্দোলনকারীদের সমাবেশ এবং নির্ধারিত সংবাদ সম্মেলনের উপর হামলার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশ এবং সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর পিস্তল ও রামদা নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ওই হামলায় তাদের 12-13 জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছাত্রলীগ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। গত এপ্রিল মাসে কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন, তবে তার ওই ঘোষণার বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নেয়নি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বিশ্বব্যাংকের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি 30 লক্ষ মানুষের মধ্যে 13 কোটি 40 লক্ষ মানুষ বৈশ্বিক জলবায়ুর কারণে ক্ষতির ঝুঁকির মধ্যে রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
শনিবার ঢাকায় পাওয়া বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পৃথিবীর জলবায়ু যেভাবে বদলে যাচ্ছে সেই ধারা অব্যাহত থাকলে এবং দ্রুত ক্ষতি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া না হলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ঝুঁকির মধ্যে থাকা এলাকাগুলোতে মাথাপিছু জিডিপি এখনকার তুলনায় 14.4% কমে যাবে। ওই প্রতিবেদনে বলা হয়, জিডিপিতে ওই ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় $171 বিলিয়ন আমেরিকান ডলার। এতে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে আর্থিক ক্ষতির কারণে ওই অঞ্চলের মানুষের ভোগ ব্যয় কমে যাবে 14% বেশি। বিশ্বব্যাংক বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক দশকে দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেকাংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আসামে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশিত হবার কথা ছিল আজ 30 জুন, কিন্তু রাজ্যের বন্যার কারণে তা পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
আসাম রাজ্যে বসবাসকারীদের মধ্যে কে ভারতীয় নাগরিক, কেই বা নন, তা নির্ধারণ করে নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবার কথা ছিল আজই 30 জুন, কিন্তু দিন পিছনোর অনুরোধ গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। রাজ্যে বন্যা পরিস্থিতির কথা তাতে বলা হলেও আসল কথা হলো ওই বিষয়টি অতি স্পর্শকাতর বলেই তালিকা প্রকাশ সাধ্যমতো বিলম্বিত করার চেষ্টা। সবাই যে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পাবেন না, এই আশঙ্কা থেকেই রাজ্যে চাপা উত্তেজনা রয়েছে। রাজ্যের অনুরোধে বাড়তি আধাসামরিক বাহিনী ইতিমধ্যেই আসামে পাঠানো হয়েছে প্রয়োজনে আরও বাহিনী পাঠানো যেতে পারে। গোয়ালপাড়া, ধুবড়ি, কামরূপ, হোজাই ইত্যাদি অঞ্চলই খুব বেশি করে স্পর্শকাতর। বিদেশি নাগরিকদের যে সমস্যা ঝুলে রয়েছে, সেই 1971 সালের 24 মার্চ থেকে তার নিষ্পত্তির প্রতীক্ষায় চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশিত হতে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই ছিল আজকের বিশেষ খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে এবং 1575 কিলোহার্টজে। আপনারা বিশ্ব সংবাদে সেলিম হোসেনের উপস্থাপনা একটু আগেই শুনলেন যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা রিপোর্ট পাঠিয়েছেন। আমাদের ঢাকা সংবাদদাতা এই রিপোর্টের উপর ভিত্তি করেই এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন এবং বিশেষজ্ঞের বিশ্লেষণ সহ ওই রিপোর্টটি এখন আপনাদের শোনানো হচ্ছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ, এই শরণার্থীদের জন্য সহায়তা বৃদ্ধিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ, জাতিসংঘের মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিতকরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার থেকে বাংলাদেশ সফর শুরু করবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট শনিবার শেষ বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন এবং জাতিসংঘ মহাসচিব এসে পৌঁছবেন মধ্যরাতে। রোববার জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী এম এ মুহিতের সাথে বৈঠক করবেন বলে কর্মসূচি স্থির হয়েছে। রোববার তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন, স্থানীয় কর্মকর্তা ও মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলবেন। এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার জন্য জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের মধ্যে আশাবাদের সৃষ্টি হয়েছে, যেমনটি বলছিলেন কুতুপালং ক্যাম্পের একজন রোহিঙ্গা শরণার্থী।
জাতিসংঘের মহাসচিব আছে, আমরা শুনেছি, তবে আমরা যাতে আমাদের এলাকায় আমাদের নিরাপত্তা এবং নাগরিকত্ব আমরা ফিরে পাই, যাতে আমাদের উপর আর কোনো ধরনের হামলা না হয়, এটাই আমরা আশা ব্যক্ত করেছি।
এদিকে জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সহ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে গবেষণা সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল এই সফরের ফলাফলের আশাবাদ সম্পর্কে।
সমাধান কতটা হবে সেটা বলা যাবে না, কিন্তু সমাধানের পথটাকে সুগম করার জন্য জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুজনে ভূমিকা পালন করতে পারেন। জাতিসংঘ সেক্রেটারি জেনারেল কিন্তু প্রথম থেকেই এ ব্যাপারে একটা সক্রিয় এবং সম্মুখমুখী ভূমিকা নিয়ে রেখেছেন এবং আমার ধারণা তিনি নিজে এসে এই রোহিঙ্গাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করতে পারলে তিনি, আমরা যেটা শুনেছি, তিনি মিয়ানমারে যাবেন। তিনি মিয়ানমার কর্তৃপক্ষকে এই বিষয়টা দ্রুত সম্মানজনক, শান্তিপূর্ণ এবং টেকসই ভাবে কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা কত দ্রুত সম্মানজনক ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে টেকসই ভাবে সমাধান করা যায়, এই বিষয়টার উপর তিনি কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষকে সচেতন করতে পারেন এবং প্রয়োজনে চাপও দিতে পারেন। এবং সাথে সাথে এর প্রক্রিয়ার ভিত্তি হিসেবে তিনি জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনানের যে রেকমেন্ডেশন আছে সেগুলির ব্যাপারে কিন্তু তিনি তাদের উপর একটা মোটামুটি চাপ সৃষ্টি করতে পারেন। বিশ্বব্যাংকের সভাপতি যিনি এসেছেন, তিনি এই বিষয়ে বাংলাদেশে যে ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে, আর সেটা স্বল্প মেয়াদি হোক বা মধ্যম মেয়াদি হোক, সেটার ব্যাপারে তিনি একটা মূল্যায়ন করতে পারেন। এবং দুজনেরই আন্তর্জাতিক পর্যায়ে যে নৈতিক অবস্থান তাদের আছে তার মাধ্যমে কিন্তু আমার ধারণা তারা তাদের মাধ্যমে বা তাদের যে যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এই সমস্যাটা দ্রুত সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ দিতে পারেন, মিয়ানমারকে উৎসাহিত করতে পারেন। এবং আমার ধারণা তাদের এই ভূমিকাটা আমাদের এবং রোহিঙ্গাদের পক্ষে ইতিবাচক ভাবে কাজ করতে পারে।
কিন্তু ইতিপূর্বে যে বিষয়গুলো লক্ষ্য করা গেছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্যভাবে প্রস্তাব গ্রহণের মাধ্যমেও মিয়ানমারের উপরে একটা চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু এতে তো কোনো কাজ হয়নি। আপনি আসলে কতটা আশাবাদী হওয়া হচ্ছেন এবং কতটা আশাবাদী আসলে হওয়া যায়?
ধন্যবাদ। কাজ হয়নি কথাটা বোধ হয় আমার মনে হয় এই মুহূর্তেই বলা বোধহয় মুশকিল। তার কারণ হচ্ছে আমরা গত কয়েক মাসে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল বাংলাদেশের মিয়ানমার সফরের পরে মিয়ানমারের অবস্থানের খানিকটা কিন্তু রমণীয়তা আমরা লক্ষ্য করছি, এবং গত সপ্তাহে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা বাংলাদেশে তাদের কাছে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিবাচক মতামত দেওয়ার পর কিন্তু আমরা লক্ষ্য করছি যে মিয়ানমারের দিক থেকে খানিকটা নাড়াচাড়া শুরু হয়েছে। তো কাজেই সেক্রেটারি জেনারেল নিজে গিয়ে অবস্থাটা পর্যবেক্ষণ করে তিনি যে রিপোর্ট দেবেন সে রিপোর্টটা কিন্তু একটা নৈতিক গুরুত্ব আছে। আমি এটা বুঝতে পারি যে সেখানে যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা আছেন তারা এই বিষয়ে বিশেষ গুরুত্ব গ্রহণ করে, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে তাদেরই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের রিপোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান, প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে। কাজে
এখানে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, এবং চীনে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মিয়ানমারের মন্ত্রী সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটা অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন?
এটা তো বাংলাদেশের দিক থেকে আমরা যেহেতু চীনের একটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট সদস্য, বাংলাদেশের বন্ধু, মিয়ানমারের বন্ধু, এবং আমরা জানি যে বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে গত নভেম্বরে দ্বিপাক্ষিক যে অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয় দ্বিপাক্ষিক চুক্তি, সেটা হওয়ার আগে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে ছিল সেটা আমরা জানি। কাজেই এই বিষয়টার এখন দ্রুত সমাধানের দিকে যাওয়ার জন্য এবং টেকসই সমাধানের দিকে যাওয়ার জন্য চীনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, এটা আমরা মানে মোটামুটি স্বীকার করি। কাজে সেই প্রেক্ষাপটে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আমি মনে করি যে চীনকে এই সমস্যার সমাধানে আরেকটু উদ্যোগী হতে হয়তো সাহায্য করতে পারে।
ঢাকায় বিশ্লেষকগণ জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী শিবির, শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জাম হোসেন শাকিল।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্তরাজ্য সরকারও মিয়ানমারের উপর চাপ দিচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় সে পথে আগাচ্ছে যুক্তরাজ্য। কিছু সংখ্যক রোহিঙ্গা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে উল্লেখ করে মার্ক ফিল বলেন,
I think the issue about the Rohingya is that we want to see the conditions for them to return to their homeland of Myanmar. I think the moment we start talking about them going to other countries, really what we're saying is the Burmese authorities, the Burmese military are off the hook. That's what they want. They don't want to see them come back. So I think it is far too early to be thinking in terms of Rohingya leaving to other countries. As you know, there are a very small number who have relatives already in other countries such as Canada and some in the UK for whom there may be other opportunities. But I think the real thrust here is to make sure they have a chance and have the conditions to be able to return to their Myanmar homeland.
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মার্ক ফিল। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন, রোহিঙ্গা নারীদের মুখে মিয়ানমারে নির্যাতনের কথাও শুনেন। সেখান থেকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত বিভিন্ন দাতা সংস্থার স্বাস্থ্যকেন্দ্র, ত্রাণকেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রেফার। 2017 সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ফলে রোহিঙ্গারা দেশ ছাড়া শুরু করলে সে সময় প্রথম কোন বিদেশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মার্ক ফিল রাখাইন রাজ্য পরিদর্শন করেছিলেন। গত শুক্রবার তিনি 3 দিনের সফরে বাংলাদেশে আসেন। মোয়াজ্জেম হোসাইন, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে সাধারণত জুন মাসের দিকে ঝড় বৃষ্টি হয়, বন্যা হয় এবং স্বভাবতই কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে বলাই বাহুল্য। শরণার্থী শিবিরগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে আপনাদের শোনাবেন এখন তাওহিদুল ইসলাম এবং সাবরিনা চৌধুরী।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের কবলে বিধ্বস্ত। জঙ্গল আর পাহাড় কেটে উখিয়া ও কুতুপালংয়ের স্বল্প পরিসরে গড়ে তোলা দুর্বল কুড়িঘরে ওই শরণার্থী শিবিরগুলোয় গাদাগাদি করে বসবাস করছেন 7 লাখ রোহিঙ্গা শরণার্থী। গত বছর আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ঘটনার পর রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযান শুরু হয়। জাতিসংঘ ওই অভিযানকে আখ্যা দেয় জাতিগত নিধন হিসেবে। তখন তারা পালিয়ে আসেন বাংলাদেশে। গত কয়েক মাস মানবতার অবস্থায় ওই শরণার্থী শিবিরে থেকে সাহায্য সংস্থার দেয়া খাদ্য ও চিকিৎসা সামগ্রী পেয়ে কোনো মতে সময় পার করলেও এখন শুরু হয়েছে তাদের প্রকৃতির সঙ্গে নতুন লড়াই। মৌসুমের প্রথম বৃষ্টিতেই অনেকের ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে পানি জমেছে। শরণার্থী শিবিরের এই নারী রোকেয়া বেগম জানালেন, এখন এই ঝড় বৃষ্টি তাদের কাছে নতুন করে দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। তিনি বলছিলেন,
The plastic sheet was ripped away and I took shelter in another house. In this small rain, I was not able to stay in my house. So when the heavy rains come, what will happen?
উড়ের প্লাস্টিক শীটগুলো ভেঙে চুরে গেছে। আমি অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছি। এই সামান্য বৃষ্টিতে আমি ঘরে টিকতে পারিনি। বড় বৃষ্টি আসলে কি করব জানি না।
শরণার্থী শিবিরের জন্য বৃষ্টির পাশাপাশি দমকা বাতাসও একটি বড় সমস্যা। জুন মাসে সাধারণত গোটা বাংলাদেশে ঝড় বৃষ্টি বন্যা হয়। শরণার্থী শিবিরগুলোতে তা ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করবে। বৃষ্টির মাত্রা বেশি হলে শরণার্থী শিবিরে ভূমিধসের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ছোট ছোট ভূমিধসের ঘটনাও ঘটেছে, কয়েকজন মারাও গেছেন তাতে। সাহায্য সংস্থার কর্মীদের মতে শিবিরগুলোতে 1 লাখের বেশি মানুষ ভূমিধসের হুমকিতে রয়েছেন। শরণার্থী হালিমা খাতুনের সঙ্গে কথা হলো, তিনি বলছিলেন,
When we came from Myanmar, we didn't look if it was flat or hilly because we just needed shelter. Now with the rainy season, we are putting down sandbags, but they're falling down.
মিয়ানমার থেকে যখন পালিয়ে আসি তখন প্রাণ বাঁচানোর জন্যে যে কোনো রকমের একটা আশ্রয়স্থল দরকার ছিল। সেটি সমতল নাকি পাহাড়ি, খাদ নাকি জঙ্গল, এসব আমাদের মাথায় আসেনি। আমাদের সবচেয়ে জরুরি দরকার ছিল একটি আশ্রয়স্থল। এখন এই বর্ষা মৌসুমে আমাদের যুদ্ধ করতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। বালুর বস্তা দিয়ে কোনো মতে পানি থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু অত ভালো কাজ হচ্ছে না, পাহাড় ধসে পড়ছে। শরণার্থী শিবিরের বাসিন্দারা যেন নিজেরা চেষ্টা করে খানিকটা শক্ত করতে পারে তাদের কুঁড়ে ঘর, সেজন্য সাহায্যকর্মীরা তাদেরকে বাঁশ ও প্লাস্টিক শীট সরবরাহ করছে। বাংলাদেশি স্বেচ্ছাসেবীরা রোহিঙ্গা শরণার্থীদেরকে শেখাচ্ছে কিভাবে ঘর শক্ত করতে হয়। মনিরুল আলম এমনই একজন সাহায্যকর্মী, কাজ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এ।
Our first priority is to give them a better shelter. We are increasing the quantity of materials than before. What we saw in recent wind and rain, the families who got...
আমাদের প্রাধান্য হচ্ছে শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয় দেয়া। আগের চেয়ে আমরা জিনিসপত্রের মান ভালো করার চেষ্টা করছি। সম্প্রতি বৃষ্টি ও ঝড়ে আমরা যেটি দেখেছি তা হচ্ছে, আমরা যেসব পরিবারকে সহায়তা করেছি, বিশেষ করে ঘরবাড়ি শক্ত করার কাজে, তারা ভালো আছে, তাদের ক্ষতি ততটা হয়নি।
তবে বড় আকারে ঝড় বৃষ্টি হলে ওই বাঁশ বা প্লাস্টিক শীটে কোনো কাজ হবে না। একমাত্র সমাধান হচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। রোহিঙ্গা শিবিরের নির্মাণ কাজের সুপারভাইজার মোহাম্মদ ফারুক বলছিলেন,
We are about 2,250 workers working here. We have a lot of machines working for us. So our main focus is to save people from water and drowning.
আমরা 2,250 জন কর্মী এখানে কাজ করছি। অনেক সাহায্য সংস্থা এখানে কাজ করছে। আমাদের লক্ষ্য শিবিরের এই মানুষগুলোকে পানি, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা করা। মৌসুমি ঝড়ের আগেই এই মানুষগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।
নতুন একটি আশ্রয়স্থল করা হয়েছে যাতে 20,000 জনকে আশ্রয় দেওয়া সম্ভব হয়। কিন্তু বাকিদের ভাগ্যে কি আছে এই বৃষ্টি ও ঝড়ের মৌসুমে তা নিয়ে সংশয় রয়েছেন সবাই।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এই পর্বে শুনবেন এখন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
নেভাল ওয়ার কলেজে এক ভাষণে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যারিস যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ জাতীয় নিরাপত্তা সম্পর্কিত যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, প্রথমত জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়ার পরিস্থিতি এখন নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করেছে। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক শান্তি স্থাপনের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী ম্যারিস জোর দিয়ে বলেন, বিশ্বের যে কোনো জায়গায় পরমাণু অস্ত্রের আহরণ সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আইসিস সন্ত্রাসী গোষ্ঠীর তাৎপর্যপূর্ণ সফলতা পরাস্ত করতে বিশ্ব কোয়ালিশন জোটের উদ্যোগ সত্ত্বেও এই উগ্র সন্ত্রাসী সংগঠনটি মধ্যপ্রাচ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো অব্যাহত রেখেছে এবং বিশ্বময় নিরীহ জনগণকে হত্যা করে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী ম্যারিস বলেন, লড়াইয়ের অত্যাবশ্যকতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে এবং নিরাপদ আশ্রয়স্থল অস্বীকার করতে আমাদের বাধ্য করেছে। মিস্টার ম্যারিস আরও জানান, রাশিয়া পরমাণু ভারসাম্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে নিকটতম দেশ। যে দেশটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে কনভেনশনাল এবং অনিয়মিত শক্তি প্রয়োগের ইচ্ছা দেখিয়েছে বলে প্রমাণ মিলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াই এমন একটি দেশ যারা শক্তি প্রয়োগ করে জর্জিয়া এবং ইউক্রেনের আন্তর্জাতিক সীমানাকে পুনরায় প্রতিষ্ঠা করার প্রয়াস নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে প্রেসিডেন্ট পুতিন নেটো সংগঠনকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তিনি পশ্চিমী গণতান্ত্রিক আদর্শকে ম্রিয়মাণ করতে এবং আমেরিকার নৈতিক কর্তৃত্বকে খর্ব করতে উদ্যোগী হয়েছেন। আরও একটি সম্ভাবনাময় ঝুঁকি হচ্ছে ক্রমবর্ধমানশীল চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিরক্ষা মন্ত্রী ম্যারিস বলেন, চীন বর্তমান বিশ্ব সামরিক শক্তির অবস্থান পুনরায় স্থাপন করতে দীর্ঘমেয়াদী এক অভিসন্ধির সঙ্গে জড়িত। বিশ্ব মানচিত্রে উন্মুক্ত ক্ষমতা এবং কর্তৃত্ব ভাগাভাগির ক্ষেত্রে চীন প্রভূতভাবে উপকৃত হয়েছে, তবে এর খসড়া প্রণয়নে চীনের কোনো ভূমিকা ছিল না। তবে আজ চীন বা তার জনগণ কীভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন তার উপরই আমাদের ভবিষ্যৎ বন্ধুত্বের মানচিত্র রচিত হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা দপ্তর প্রাণঘাতী এক বাহিনী গঠন করতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ার করে দেন, আমাদের শত্রুদের অবশ্যই জানতে হবে যে তাদেরকে আমাদের কূটনৈতিক এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী কাজ করতে হবে। তবে তারা যদি গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় বা ছিনিমিনি খেলে, তবে তাদের দীর্ঘ পরিণাম ভোগ করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র তার সামরিক জোটকে আরও শক্তিশালী করে তুলেছে এবং নতুন নতুন অংশীদারিত্ব বৃদ্ধি করেছে, কারণ ইতিহাসে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জোটভুক্ত দেশগুলি অবশেষে টিকে থাকে। তৃতীয়ত, উন্নত সেবা প্রদানের লক্ষ্যে প্রতিরক্ষা দপ্তরের সংস্কার প্রবর্তন এবং তা আধুনিকীকরণ করতে হবে। যুক্তরাষ্ট্র সমন্বিত এই স্ট্র্যাটেজি অনুসরণ করে ঘরে গণতন্ত্র এবং বাইরে আইনভিত্তিক আন্তর্জাতিক রীতিনীতি রক্ষায় প্রস্তুত থাকতে পারবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আমাদের অনুষ্ঠানের এই পর্বে আমরা ভিন্নধর্মী একটি বিবরণ আপনাদেরকে শোনাব। যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডিসির সংলগ্ন ভার্জিনিয়া এবং অপর পাশে মেরিল্যান্ড অঙ্গরাজ্য, মেরিল্যান্ডের একটি অংশ এবং ভার্জিনিয়ার একটি অংশ এবং ওয়াশিংটন ডিসি মিলিয়ে গ্রেটার ওয়াশিংটন এলাকা। এই গ্রেটার ওয়াশিংটন এলাকায় আজ থেকে এই প্রথমবারের মতন শুরু হচ্ছে বইমেলা। আমরা জানি যে এর আগে এই এলাকায় ঠিক এইভাবে বইমেলা আর কখনো অনুষ্ঠিত হয়নি, এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ওই বইমেলায় উপস্থিত রয়েছেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। রোকেয়া হায়দারের কাছ থেকে আমরা শুনব ওই বইমেলার বিবরণ। রোকেয়া হায়দার, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি লাইনে আছি এবং ভার্জিনিয়া থেকে, যেখানে বইমেলার চত্বর বলবো, ওয়াশিংটন ডিসির প্রথম বইমেলার অঙ্গন, সেখান থেকে আমার দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
জি, আমরা জানি যে এর আগে নিউ ইয়র্কে প্রতি বছরই প্রায় বইমেলা হয়, এই কিছুদিন আগেই হয়ে গেল 27তম বইমেলা।
হ্যাঁ,
তো নিউ ইয়র্কের বইমেলার সঙ্গে এবং ঢাকায় যে 21-এর বইমেলা, কলকাতায় বইমেলা হয়, এইগুলোর সঙ্গে এর কতখানি পার্থক্য বা কতখানি সাযুজ্য আছে?
এই সাদৃশ্য তো একেবারে পুরোপুরি আছে, কারণ বই পড়া, বাংলায় কথা বলা, বাংলায় স্বপ্ন দেখা, বাংলায় ভাষা চর্চা করা, বাংলা সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সেই একই অভিন্ন লক্ষ্য নিয়েই ডিসির প্রথম বইমেলা আজকে শুরু হচ্ছে। শুরু হচ্ছে মানে শুরু হয়ে গেছে। আর এখানে আমরা বাঙালি ফাউন্ডেশন, স্থানীয় বাংলাদেশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বাংলা স্কুল, বাংলা বর্ণমালা স্কুল, সব কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলো, স্থানীয় যত বাংলাদেশি প্রতিষ্ঠান আছেন, সেই সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে আমরা বাঙালি এই আয়োজন করেছি প্রথম ডিসি বইমেলা। কারণ চারিদিকে বইমেলা হচ্ছে, আমরা বই পড়ছি, অতে ওই অজগরটি আসছে পেড়ে, আতে ওই আমটি আমি খাবো পেড়ে, সবই করছি, আমাদের ছেলেমেয়েদের নিয়ে চর্চা করছি ঘরে বসে স্কুলের প্রাঙ্গণে, কিন্তু বইমেলা হচ্ছে না, এটা তো হতে পারে না। আমরা বাঙালি ফাউন্ডেশনের কর্মকর্তা দর্শকীর জাহাঙ্গীর এখানে রয়েছেন, তিনি বলবেন কেন এই উদ্যোগ। দর্শকীর
আপা, আমি আমরা বাঙালি ফাউন্ডেশন যে কারণে বইমেলার বা প্রথমবারের মতন ডিসি ওয়াশিংটন ডিসি এরিয়াতে বইমেলা আয়োজন করলো, সেটা কিন্তু আপনি বলে দিলেন। আমরা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে বসবাস করি, কিন্তু আমাদের মাঝে সমস্ত অনুষ্ঠান হয়, বাঙালির সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করি, আমাদের দেশীয় সমস্ত কিছু এখানে হচ্ছে, কিন্তু প্রাণের বই মেলা, প্রাণের যে টান, যে বই পড়ে পড়ে আমরা আবার বাংলাদেশকে বা আমরা বঙ্গভূমিকে বাংলাদেশকে স্মৃতি রোমন্থন করি, সেসবগুলো এখানে হচ্ছিল না। তাই আমরা বাঙালি ফাউন্ডেশন এই উদ্যোগটা নেয় এবং সকলেই এখানে অংশগ্রহণ করছে, এই জন্য আমি আনন্দিত।
আপনি সংক্ষেপে, এখানে প্রকাশকরা এসেছেন, যারা বই লিখেছেন, যারা লেখক, যারা পড়ুয়া, তারা সবাই এখানে এসে এই মিলন মেলায় যোগছেন। বইমেলায় এসেছিলেন, নিউ ইয়র্ক বইমেলায় এসেছিলেন ফরিদ আহমদ, তিনি প্রায় প্রতি বছর না হলেও কয়েক বছর অন্তর অন্তর নিউ ইয়র্ক বইমেলায় আসেন, এবং ফরিদ আহমদ তিনি একজন প্রকাশক, তিনি এসেছেন এবার ডিসি বইমেলায়। আসুন তার কাছে শোনা যাক ডিসি বইমেলার অভিজ্ঞতা তার কেমন এ পর্যন্ত শুরু হওয়ার পরপরই।
আমি ফরিদ আহমেদ, সময় প্রকাশনের প্রকাশক হিসেবে নিউ ইয়র্ক বইমেলায় গত 12 বছরে 6 বার অংশগ্রহণ করেছি, কিন্তু বর্তমানে আমি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি, নির্বাচিত সভাপতি, এবং সভাপতি হিসেবে এই প্রথমবার আমি ডিসি বইমেলায় অংশগ্রহণ করতে পারলাম, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। এবং সভাপতি হিসেবে বাংলাদেশে সৃজনশীল প্রকাশকদের যে প্রতিনিধিত্ব আমি করছি, সেই প্রতিনিধি প্রথম ডিসি বইমেলার উদ্বোধনী আসরে অংশগ্রহণ করতে পেরেছি, অর্থাৎ বাংলাদেশের সৃজনশীল প্রকাশকদের একটি অংশগ্রহণ প্রকারান্তরে এবং প্রতীকে একটি অংশগ্রহণ ডিসি বইমেলার উদ্বোধনী আসরে হলো, এটার জন্য আমি নিজে খুব আনন্দিত এবং আমি মনে করি ডিসি বইমেলাটাও সমৃদ্ধ হবে।
আপনি নিউ ইয়র্কে যেমন বললেন 12 বছর ধরে ঘুরে ঘুরে আসেন, আর ডিসি বইমেলা এই প্রথম হাঁটি হাঁটি পা পা করে শুরু হলো, সেখানে আপনি যোগ দিলেন, অবশ্যই এটা একটা অপূর্ব অভিজ্ঞতা যে আপনার চিরদিন মনে থাকবে যে প্রথম দিন থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখানে যারা উদ্যোক্তা, যারা সহযোগিতা করছেন, সবার সঙ্গে ছিলেন। বই যারা লেখেন তাদের তো অনেকেই আছেন, লেখক যারা পড়েন তারাও আছেন, কিন্তু একটি বিশেষ অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন একজন, আসুন, ন্যান্সি তার নাম, আমরা ন্যান্সি নামেই তার সাথে পরিচিত, সঞ্জিদা মুস্তফা, এবং তিনি তার নানার দুটি বই হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। দেখা হলো যখন ন্যান্সির সাথে, জিজ্ঞেস করলাম বই হাতে কি, ন্যান্সি বললেন যে এই বইয়ের দুটির সাথে আমার একটি বিশেষ স্মৃতি বিজড়িত। আসুন সঞ্জিদা মুস্তফা, এই বই কেন আপনি নিয়ে এসেছেন, আপনার স্মৃতি কি, স্মৃতিতে উজ্জ্বল আপনার নানা স্মৃতি নিয়ে আপনি এসেছেন, সেই বই সম্পর্কে আমাদের বলুন।
আমি সঞ্জিদা মুস্তফা বলছি, আমি ডিসির বইমেলার থেকে বলছি, প্রথম ডিসির বইমেলা হচ্ছে বিশাল আকারে, আমি খুবই আনন্দিত শোনার পরে আমি বললাম এখনই আমার সুযোগ এই বই এনে দেওয়ার, এখানে প্রকাশ করার জন্য। আমার নানা, উনি ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি, এটা শোনার পরে অনেকেই খুব ইন্টারেস্ট, গাঙ্গুলি কেন, তা আমি বললাম বই পড়ে দেখুন গাঙ্গুলি কেন। ওনার বাবা ছিলেন কুলীন ব্রাহ্মণ জমিদারের পুত্র থেকে ইসলাম ধর্ম সাধক করেন, এটা শুনে সবাই অবাক। ওনার আরেকটি বই বের হলো মাওলার খুঁজে মনোরঞ্জন, এটা হলো আমার নানার বাবা আর পাগলাগারোতে 2 বছর তো আমার নানা উনি ছিলেন ডাক্তার, পাগলদের রাঁচির সিভিল সার্জন ছিলেন, 2 বছর ওখানে ছিলেন, সেটা সেই উপলক্ষে লিখা এটা। আর ওনার বাবা কিভাবে ইসলাম ধর্ম নেন সেটা ওটার উপরে লেখা। এবং এই বইয়ের মধ্যে আরেকটি রহস্য আছে, আমার নানার ফুফুকে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করতে চেয়েছিলেন এবং কেন তারা দেয়নি এই রবীন্দ্রনাথ ঠাকুরকে সেটা এখানে লেখা আছে। তাই আমি এটা নিয়ে এসেছি, আমি খুব আনন্দিত আজকে আমার নানার বই, আমার নানার বাবার বই আমি এখানে নিয়ে আসতে পেরে বড় বড় লেখকদের সামনে উপস্থিত করেছি, এটাই আমার জন্য বিশাল আনন্দ এবং আমি নিজেকে খুব ধন্য মনে করি এটার জন্য।
বুঝতেই পারছেন যে সঞ্জিদার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন ধরনের, তার পরিবারের একটি অসাধারণ মানে স্মৃতি তিনি বহন করছিলেন এতদিন, এবার নিয়ে এসেছেন ডিসি বইমেলায়।
জি রোকেয়া, আমরা বই যখন বলি তো বই মানে হচ্ছে কি, বই যে কোনো বিষয়ের উপরে লেখা যেতে পারে, যে কোনো অভিজ্ঞতা নিয়ে লেখা যেতে পারে, যে কোনো রকমের বিবরণ বইয়ের মধ্যে বিধৃত হতে পারে। একজন মানুষ তার জীবনে অভিজ্ঞতা দিয়ে যা দেখেছেন যা জেনেছেন সেইগুলো অক্ষরে অক্ষর সাজিয়ে লেখা যেটা জিনিসটা সেটাকেই আমরা বই বলে জানি। কিন্তু আমরা যখন বই মেলা বলি তখন থরে থরে সাজানো বই থাকবে আর লোকজন বই পড়ছেন, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না বইমেলা। বইমেলা এর বিস্তৃত পরিসরে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, আমাদের শিল্প সব কিছুর প্রতিফলন থাকে, এবং যেটা আমরা কলকাতার বইমেলাতেও দেখেছি, ঢাকার বইমেলাতেও থাকে, নিউ ইয়র্কের বইমেলাতেও নিশ্চয়ই আরও বেশি করে থাকে, প্রথম মেলা হয়, তো এরকম কিছু দৃশ্যের কথা বলবেন, বিবরণ বলবেন। এই বইটা
যেমন শুরু হয়েছিল আজকে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছিল, আসলে আমি ওই হলের ভিতরে যেতে পারছি না কারণ হলে অনুষ্ঠান চলছে, যথারীতি সময় মতো অনুষ্ঠান হয়েছে। এবং সব থেকে আনন্দের বিষয় যে ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের আগামী প্রজন্মেরও আগামী প্রজন্ম যারা 8-10 বছরের ছেলে মেয়েরা, তার সুন্দর পালকিতে বরবধূ সেজে সেই পালকি বয়ে নিয়ে যাচ্ছিল পালকি বাহকরা, সেই সুন্দর একটা চিত্র চোখের সামনে ভেটে উঠল যে দূর বাংলার গ্রামে যেন কোনো একটি দৃশ্য। আর চারিদিকে আপনি জানেন যে ভার্জিনিয়ার এই নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে চত্বর, চারিদিকে কিন্তু এখন গ্রীষ্মকালের সবুজে ভরে রয়েছে, ফুল ফুটেছে, সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে পালকি চলেছে, কি যে অপরূপ একটি দৃশ্য ছিল বলা যায় না। এবং সেটা সবাই ভাগ করে নিয়েছেন, প্রকাশক বলেন, লেখক বলেন, উদ্যোক্তা বলেন। আমি দর্শকের কাছে আবার ফিরে যাচ্ছি সবশেষে, যে যদি আপনি বলেন যে কেমন লাগলো এই সূচনা যখন আপনারা করলেন, আমি জানি যে আপনারা বহুদিন ধরে পরিকল্পনা করেছেন, বহুদিনও আমি বলবো না দর্শকের, যে খুব সংক্ষিপ্ত সময় করা হয়েছে, তো বলুন তো।
আমি বলো, এটা সঠিক বলছেন যে আমাদের এবারের বইমেলার আমাদের মাত্র 2.5 মাসের মাঝে আমরা এটা করি, এবং এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে যদি কথা বলি তাহলে আমি একটু আবেগী তাড়িতই হয়ে পড়ব। এটা দুর্দান্ত একটা সময় আমাদের জন্য এই মুহূর্তে, কারণ আমরা যেই স্বপ্নটা আমরা আমাদের মনের ভিতরে ছিল সেটাকে আজকে সকালে দেখতে পেয়ে আমি আনন্দিত, আমি আশা করি আপনারা সকলেই আনন্দিত। ধন্যবাদ।
এই বইমেলার উদ্বোধন করলেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, তিনি ভিতরে রয়েছেন, তার কথা কিছু শোনাতে পারলে ভালো হতো।
তিনি নিউ ইয়র্কের বইমেলাতেও ছিলেন।
হ্যাঁ, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর থেকে ডিসি বইমেলায় বাংলা একাডেমি পূর্ণ সহযোগিতা করবে। আমি সবশেষে সঞ্জিদা মোস্তফার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে তার নানার স্মৃতি বিজড়িত এই বই নিয়ে এসে তার এই মুহূর্তে কি মনে হচ্ছে।
আমি এই মুহূর্তে খুবই নিজেকে কিভাবে বুঝাবো আমি বুঝাতে পারছি না। এখানে এত বড় বড় সাহিত্যিক, ওনাদের সামনে আমি এই বই দুটো নিয়ে আসতে পেরেছি এবং ওনারা দেখছে খুব আনন্দের সাথে এবং খুব কৌতূহলের সাথে যে কি এই বই দুটোর মধ্যে। তা আমি বললাম যে বই না পড়লে তো বুঝতে পারবেন না, বই পড়ে দেখুন তারপরে এটা নিয়ে কথা হবে। তো বললো যে ঠিক আছে তাহলে আমরা তাই করব।
জি
আমরা করবে, হাতে কি আর সময় আছে?
না, হাতে আর বিশেষ সময় নেই। আপনি উপসংহার টানবেন, তার আগে আমি একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বই আসলে ব্যক্তি বিশেষের, গোষ্ঠী বিশেষের, মানুষের অভিজ্ঞতার প্রতিফলন থাকে বইয়ের মধ্যে। এবং আমরা ধারণা করছি, আপনার বর্ণনা থেকেও আমরা বুঝতে পারছি যে ওয়াশিংটন, বৃহত্তর ওয়াশিংটনের এই যে বইমেলা আজকে হলো শুরু, এখানেও প্রবাস জীবনের, এখানকার বাংলাভাষী মানুষদের জীবনের, জীবনযাপনের ছন্দের, বিভঙ্গের প্রতিফলন এই বইমেলাতে থাকছে এবং সেটা সুন্দরভাবে আপনার বর্ণনায় এবং আপনার সঙ্গে যারা কথা বললেন তাদের বর্ণনায় উঠে এসেছে। তো আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং সেই সঙ্গে বইমেলায় যারা অংশগ্রহণ করছেন, যারা এই মুহূর্তে বইমেলায় রয়েছেন তাদের সবাইকে। তো এখন আপনি আপনার উপসংহার মন্তব্য দেবেন এবং তার মধ্যে দিয়ে আমরা এই রিপোর্টিং এর সমাপ্তি
আমরা শেষ করব। আমি আমার শ্রোতা দর্শকদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন আগামীতে। এই বইমেলার কিছু ছবি আমরা আমাদের টেলিভিশনের অনুষ্ঠানে দেখার সুযোগ পাবো, সেই কামনা করছি, সেই আশা করছি। তো কবির ভাই, আজকে ইতি টানবো কি?
নিশ্চয়ই ইতি টানবেন না, আমরা এই আপাতত এখানে আমরা শেষ করছি। রোকেয়া হায়দার, আপনাকে এবং আপনার সঙ্গে যারা এই অনুষ্ঠানে অংশ নিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াশিংটন, বৃহত্তর ওয়াশিংটনের বইমেলা থেকে আমরা দর্শক শ্রোতাদের এখন ফিরিয়ে নিয়ে আসছি ওয়াশিংটনের স্টুডিওতে। আর এবার দর্শক শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের জবাব। আজকের এই অনুষ্ঠানে, মিতালি অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাহরা কিবরিয়া এবং তাওহিদুল ইসলাম।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ তাহির আপু। শুরু করছি মিতালির আসর। আজকে প্রথমে আমার কাছে একটি চিঠি রয়েছে এবং সেটি হচ্ছে একটি ইমেল। গোপালগঞ্জের ঘোড়া দাউড় থেকে ফয়সাল আহমেদ শিপন লিখেছেন যে চলমান বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার প্রতিটি খেলার খবর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ প্রচার করার জন্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে। আমরা আসলে প্রতিদিনই খেলার খবর রাখি এবং সেটি তার ভালো লেগেছে সেটি জানিয়েছে তাই।
হ্যাঁ, নিশ্চয়ই। আর তাছাড়া ফয়সাল, আপনি তো জানেন আমাদের রেডিও অনুষ্ঠান ছাড়াও আমাদের ছোট্ট একটি ভিডিও অনুষ্ঠান হয়ে থাকে যে খেলার আড্ডা।
জি, আসলে ফেসবুকের মধ্য দিয়ে আমরা ওয়াশিংটন থেকে একটি অনুষ্ঠান প্রচার করি এবং একই সঙ্গে এখন আমাদের বিভাগের প্রধান রোকেয়া হায়দার রয়েছেন ঢাকাতে এবং তিনি সেখান থেকেও আসলে একটি অনুষ্ঠান করছেন, প্রতিনিয়ত জানানোর চেষ্টা করছেন আপডেট এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ, সঙ্গে আমাদের অন্য সহকর্মীরাও সেখানে যোগ দিয়েছেন তার সঙ্গে।
শ্রোতাবন্ধুরা, আপনারা তো জানেন আমরা প্রায়ই আমাদের শ্রোতাবন্ধুদের টেলিফোন করে থাকি ওয়াশিংটন স্টুডিও থেকে। তো আজকে আমরা টেলিফোনে কথা বলবো শহীদুল আলম স্বপন, যিনি সুইজারল্যান্ডে থাকেন, সেখানেই রয়েছেন এখন টেলিফোনের অপর প্রান্তে, আমরা তার সঙ্গে কথা বলছি। শহীদুল আলম স্বপন, কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক ভালো ভালো আছি, ভালো লাগছে কথা বলে আপনাদের সাথে।
আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন দীর্ঘদিন থেকে এবং আমাদের কাছে নিয়মিতভাবে ইমেল পাঠিয়ে থাকেন, আমাদের হ্যালো ওয়াশিংটনে আপনি সব সময়ই প্রশ্ন করে থাকেন এবং অংশ নিয়ে থাকেন। তো আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো আপনার কেমন লাগছে এবং আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন?
সত্যি কথা বলতে কি, আমি তো সেই ছোট কাল থেকে ভয়েস অফ আমেরিকা শুনে অভ্যস্ত। যখন আপনারা, আপনাদের সরকার কবির উদ্দিন বাংলাদেশে ছিলেন, রোকেয়া হায়দার বাংলাদেশে বিটিভিতে খবর পড়তেন, তখন থেকে ওনাদের আমি খুব ভক্ত এবং ওনারা যখন ভয়েস অফ আমেরিকাতে যোগ দিলেন তখন বাংলাদেশে বসেই ভয়েস অফ আমেরিকা শুনতাম, বিশেষ করে নিত্য নতুন খবরের জন্য এবং খুব বিশ্বাসযোগ্য খবরের জন্য সবসময় উন্মুখ হয়ে বসে থাকতাম। তখন আমার জন্য একটা ভয়েস অফ আমেরিকা খবর শোনা একটা ড্রিম ছিল। তো সুইজারল্যান্ডে আসার পর থেকে প্রতিনিয়তই শুনি, সব ধরনের প্রোগ্রামই শুনি। একটু আগে শুনছিলাম আপনাদের সরাসরি অনুষ্ঠানগুলো, একটু আগে তারপর অভিভাষণ নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানেও শুনলাম, ফেসবুকে শুনি, তারপর চিঠিপত্র তো সবসময় আদান প্রদান হয়, তারপর একটু আগে
স্টার্ট করছিলাম আমি সঞ্জনা এবং সেলিমের সাথে বিশ্বকাপ ফুটবল নিয়ে। আজকে তো জানেন সুইজারল্যান্ডের বিশ্বকাপ খেলবে বা সুইজারল্যান্ড রাত 8টার সময় আমাদের এখানটায়, তো সবসময় প্রোগ্রাম শুনি আমি এবং খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আপনাদের প্রোগ্রাম শুনতে।
স্বপন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা যারা প্রবাসী রয়েছেন সুইজারল্যান্ডে, তারা আসলে ভয়েস অফ আমেরিকার কি পরিমাণ শ্রোতা শোনেন? আপনার জানা আছে যে প্রবাসীরা কতটা পছন্দ করেন অথবা কতটা শোনেন?
হ্যাঁ, আসলে এখানকার কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি খুবই ছোট। পুরো সুইজারল্যান্ডে হয়তো আমরা সব মিলিয়ে 2,500 বাংলাদেশে আছি। তারপরও এখানকার মধ্যে যাদের সাথে আমরা প্রায় প্রোগ্রাম টোগ্রাম নিয়ে কথা বলি এবং বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী নিয়ে কথা বলি, তারা প্রায়শই শোনেন। তো 2,500 বাংলাদেশিদের মধ্যে 500 বাঙালি তো শুনেই থাকেন এবং প্রায় আমাকে বলেন যে আপনার আজকে প্রশ্ন তো শুনলাম, তো আমাদের একটু বলার সুযোগ করে দেন না। আমি বললাম যে আমার তো বলার সুযোগ করাদের কিছু নাই, আপনারা যদি প্রশ্ন করেন অবশ্যই ভয়েস অফ আমেরিকা আপনাদেরও প্রশ্নের উত্তর দেবে এবং আপনারাও যোগাযোগ করতে পারেন।
শহীদুল আলম স্বপন, আপনার এলাকায় বা অঞ্চলে ওখানে কতজন আছে?
আমার জেনেভাতে বাংলা ভাষাভাষী বাংলাদেশি 300-400, ম্যাক্সিমাম 500 বাঙালি হবে।
আচ্ছা,
এবং সবাই তো মোটামুটি 20-25 বছর ধরে আছেন এখানটাতে।
আপনি আপনি আমাদের কেবলমাত্র রেডিও বেতার তরঙ্গে আমাদের অনুষ্ঠান শুনছেন না, আপনি আমাদের ফেসবুকে রয়েছেন এবং আমাদের ওয়েবসাইটে রয়েছেন। ফেসবুকে অনেক কিছুই পোস্ট করে থাকি, ভিডিও পোস্ট করে থাকি, তো সে সম্পর্কে আপনার কি মত?
খুবই 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 ভালো ইনিশিয়েটিভ আপনাদের ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে যেটা করছেন, বিশেষ করে ফেসবুকে তো র্যান্ডম এখন সবাই দেখি আমরা। আর আপনাদের প্রোগ্রাম এনটিভিতেও একটা সরাসরি
হ্যালো আমেরিকা হয়ে থাকে,
হ্যালো আমেরিকা ভয়েস আমেরিকা তো হয়, ওটাও আমরা দেখি, আমি তো সবসময় দেখি। এবং পাশাপাশি বাংলাদেশে আমার যারা পুরনো বন্ধু বান্ধবরা আছেন ওদেরকেও অনুরোধ করি এবং ওরাও আমাকে অনুরোধ করে দেখো এই প্রোগ্রামটা হচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রামই দেখি। বিশেষ করে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটটা দেখা হয় সবসময় এবং কাজের ফাঁকে ফাঁকে তো অবশ্যই অফিস আওয়ারে যখন একটু ছুটি পাই তখনই দেখি, বিশেষ করে বাংলা খোঁজ খবর জানার জন্য।
স্বপন, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আমরা জানি বিশ্বকাপ চলছে এবং বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের সমর্থক রয়েছে, পতাকায় ঢাকা শহর ছেয়ে গেছে। যেহেতু প্রবাসী হিসেবে আপনারা ওখানে রয়েছেন এবং সুইজারল্যান্ড খেলছে বিশ্বকাপে, সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশি সেখানে যারা রয়েছেন তাদের মধ্যে কোন দলের কত বেশি সমর্থক রয়েছে, আপনারা আসলে কোন দলকে সাপোর্ট করছেন?
আজকেই কিন্তু সুইজারল্যান্ডের খেলা হচ্ছে।
আমি তো একদম ডাই হার্টেড সুইস ফ্যান এখন, কিন্তু বাংলাদেশে যখন ছিলাম মোটামুটি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, কিন্তু এখানে এখানে ম্যাক্সিমাম বাংলাদেশিরাই আর্জেন্টিনা বাংলাদেশের মধ্যে সাপোর্ট করে। তবে যারা অনেক পুরনো, তারা যারা সুইস কালচার সাথে টোটালি মিশে গেছে, তারা তো সুইজারল্যান্ডের সাপোর্ট করে এবং এটাই হওয়াটাই স্বাভাবিক। আমি তো আজকে একটু পরে আপনাদের সাথে কথা বলে আমি চলে যাবো, এখানে পিকুইক পাব বলে একটা পাব আছে যেখানটাতে কিনা 60-70 টেলিভিশন সেট করা আছে, ওখানে গিয়ে আমরা খেলা দেখবো।
আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বাংলাদেশে প্রচুর আছে, তাওহিদ
প্রিয় দল খারাপ খেললে কষ্ট তো লাগে।
মেসির জন্য তো বাংলাদেশের মানুষের প্রাণ মানে পড়ে আছে, সবাই মেসির ভক্ত।
একই সঙ্গে আসলে মেসিও কিন্তু বাংলাদেশে তার যে সমর্থকরা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে।
এবার রক্ষে যে ব্রাজিলের পক্ষ থেকে নেইমার গোল করে তাদের জনপ্রিয়তাটাকে ধরে রাখছে।
আপনি যখন মেসির কথা বলছিলেন, গতকাল এখানে পোপ ফ্রান্সিস এসেছিলেন ইতালি থেকে, উনি ছিলেন 5-7 ঘন্টা মতো ছিলেন, তো ওখানে একটা সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন আর কি, এমনি তো প্রশ্ন করা যায় না, তারপর প্রশ্ন করছিলেন যে বিশ্বকাপ ফুটবল নিয়ে কি ভাবেন, সুইজারল্যান্ড নিয়ে কি ভাবেন। তখন উনি বলছিলেন আর কি যে মেসির জন্য আমার খুবই কষ্ট হয়, কিন্তু ও তো খুব সুন্দর খেলে কিন্তু দলটা তো খেলতে পারলো না।
স্বপন, আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই। আমরা জানলাম যে আপনারা সবাই ভয়েস অফ আমেরিকা শুনেন, আমরা আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা ওখানে যারা রয়েছেন তারা কেমন রয়েছেন, আপনার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের শ্রোতাদের জানাতে চাই আপনারা কেমন রয়েছেন, আপনাদের সবকিছু মিলে যদি আমাদের একটু সংক্ষেপে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপনের কথা জানান।
সত্যিকার অর্থে তহিদ ভাই, সুইজারল্যান্ডে যারাই আছে আমরা, তারা অন্যান্য দেশের
তুলনায় খুবই ভালো আছি, আমরা খুবই ভালো আছি। এবং সুইজারল্যান্ডে অভিবাসন প্রক্রিয়াটা খুবই জটিল, কিন্তু মোটামুটি অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি।
হ্যাঁ নিশ্চয়ই, তাছাড়া বলা হয়ে থাকে যে সুইজারল্যান্ড ভূস্বর্গের দেশ, সেখানে যদি ভালো না থাকেন আপনারা তাহলে পৃথিবীর আর কোথায় ভালো থাকবেন। তবে হ্যাঁ, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনার কি ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব গড়ার কোনো ইচ্ছা আছে? আমাদের কিন্তু বাংলাদেশে এবং ভারতে প্রচুর ফ্যান ক্লাব আছে এবং অনেকেই মিলে একসঙ্গে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, সেরকম কোনো ইচ্ছা আছে কি?
হ্যাঁ, আমি আমি এটা এটা ভাবছিলাম, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা ফ্যান ক্লাব করার জন্য এখানটাতে ভয়েস অফ আমেরিকা। আমি ইনফ্যাক্ট আমি এখানকার ওয়ার্ল্ড রেডিও সুইজারল্যান্ডের ফ্যান ক্লাবও তৈরি করছি, এবং ওখানে আমার ওখানকার যে ডিরেক্টর ওয়ার্ল্ড রেডিও সুইজারল্যান্ডের মার্ক বুচার, ওর সাথে কথা বলছিলাম যে আমি তোমাদেরটা করবো, পাশাপাশি আমার ভাষাভাষী একটা প্রোগ্রামের জন্য এবং আমার ভাষাভাষী একটা ফ্যান ক্লাব করবো, যেটা কিনা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে করে। তো এটা নিয়ে আমি আসলে ভাবছি এবং আমি অচিরেই এই সামারেই এই এই কাজটা শুরু করবো।
তাহিদ, এটা তো ভীষণ ভালো,
খুব আনন্দের খবর একটা।
শহীদুল আলম স্বপন, আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগ দেবেন।
আপনাকে ধন্যবাদ আমাকে ফোন করার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য।
এরপরের চিঠি, একটি ইমেল লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, বেলদা নবদেপল্লী পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। এই ইমেলটি এসেছে কয়েকদিন আগে, তিনি আমাদের ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন, লিখেছেন এভাবে, পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাংলা অনুষ্ঠানের উত্তর উত্তর শ্রী বৃদ্ধি কামনা করছি, ঈদ আপনাদের জীবনে আরো অনেক খুশির বার্তা বয়ে আনুক, এই দোয়াই করছি। বা চমৎকার,
ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটু দেরিতে হলেও আমরা আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই। আমি আরেকটি চিঠি পড়তে চাই এবং সেই চিঠিটি মূলত আপনাকে উদ্দেশ্য করে লেখা। জি, ছত্তিশগড় থেকে একজন আমাদের নিয়মিত শ্রোতা আনন্দ মোহন বাইন, তিনি লিখেছেন যে আপনার একটি রিপোর্ট, মূলত আপনি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে একটি টু ওয়ে করেছিলেন, অর্থাৎ দুজনে কথা বলেছিলেন একটি বিষয় নিয়ে। জি, এবং সেক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলো তাকে করেছেন সেগুলো আমাদের এই শ্রোতার মতে সেগুলো হচ্ছে ভারতের সব মানুষের মনের কথা, এবং তিনি আপনাকে অভিনন্দন জানিয়েছে, একই সঙ্গে গৌতম গুপ্তকে অভিনন্দন জানিয়েছে। আমি চিঠিটি পড়তে চাই যে উনি আসলে কি বলেছেন। তিনি বলেছেন যে আপনি যে প্রশ্নগুলি করেছেন তা সব শ্রোতার মনের কথা, ভারতের নির্বাচন একটি বিরাট ঘটনা, এ বিষয়ে ভারতের টিভি এবং রেডিওতে যেসব নিউজ থাকে সেখানে তারা সব তথ্য ঠিকমতো পান না, এবং তিনি আশা করছেন যে নিয়মিত ভয়েস অফ আমেরিকা যেন ভারতের নির্বাচনী রিপোর্ট করেন।
সে যাই হোক, আসলে তো আমাদের সাংবাদিক গৌতম গুপ্ত এবং পরমাশিস ঘোষ রায় যারা ওখানে আছেন, আসলে তারাই পারদর্শী, তারা বিস্তারিতভাবে জানান, এবং আমার খুবই ভালো লাগছে যে অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, এবং নিশ্চয়ই গৌতম দা তো এ বিষয়ে অনেক পারদর্শী। অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য, অনেক ধন্যবাদ। তাওহিদ, হাতে তো আর সময় নেই,
কয়েকটি
চিঠির প্রাপ্তি স্বীকার করে মনে হয় উঠতে হয়। লিখেছেন শাহিম শাহরিয়ার কুড়িগ্রাম বাংলাদেশ থেকে, পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আবদুল্লাহ উথুলি বাজার চুয়াডাঙ্গা থেকে, এবং আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন শিলু খান ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল থেকে লিখেছেন। শ্রোতাবন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য প্রশ্ন পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
চিঠিপত্রের আসর আজ এ পর্যন্তই।
অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি প্রায়, আমরা এখনই যাব সেলিম হোসেনের কাছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব সংবাদের জন্য। তার আগে খুব সংক্ষেপে জানিয়ে দেই, শ্রোতাদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে এই মিতালিটা আগের মিতালি কিনা। না, এটা আগের মিতালি না, এটা এই সম্প্রতি গতকালকেই রেকর্ড করা হয়েছে, তবে আগের মিতালির কিছু কিছু অংশের রেফারেন্স এই মিতালিতে ছিল। তো সেলিম হোসেন, এখন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব সংবাদ।
ধন্যবাদ। হ্যাঁ, বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সি যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদেরকে তিনি বলেছেন, সংস্থাটি আমাদের সঙ্গে বাজে আচরণ করলেও আমরা এখন এ থেকে বের হচ্ছি না। যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসী পরিবারের যেসব সন্তানদেরকে তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ কার্যকর করতে যা ধারণা করা হয়েছে তার চেয়ে একটু বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বিচার বিভাগের তরফে বলা হয়েছে অভিবাসন প্রক্রিয়া চলাকালে পরিবারগুলোকে একসঙ্গে ডিটেনশন সেন্টারে রাখা হবে আর ওইসব ডিটেনশন সেন্টারে থাকার সময়টা অনেক দীর্ঘ, কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস বা বছর লাগতে পারে কারণ অসংখ্য অভিবাসন মামলা অনেক আগে থেকেই নিষ্পত্তির জন্য জমা পড়ে রয়েছে। ফ্লোরেন্স অ্যাগ্রিমেন্ট নামে ফেডারেল আদালতের নির্দেশ অনুযায়ী আটককৃত শিশুদেরকে 20 দিনের বেশি রাখার নিয়ম নেই। ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগোর এক আদালতের রায় বলা হয়েছে শিশুদেরকে 30 দিনের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আর 5 বছরের কম বয়সী হলে ফিরিয়ে দিতে হবে 2 সপ্তাহের মধ্যেই। এই মুহূর্তে সীমান্তে অন্তত 2000 শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এমন অবস্থায় অপেক্ষা করছে। এদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা করছেন অভিবাসন কর্মীরা। গত 2 বছর ধরে নারী অধিকারের দাবিতে আন্দোলনকারীরা অভিবাসন কর্মীদের সঙ্গে জোট করে এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। ওয়াশিংটন, লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক, অরেগন, টেক্সাস, মিশিগানে অভিবাসন কর্মীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তালিবানের সঙ্গে 18 দিনের অস্ত্রবিরতি শেষে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি জাতীয় নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাস দমন অভিযান পুনরায় শুরু করবার নির্দেশ দিয়েছেন। আফগান সরকারের সঙ্গে টানা 17 বছরের যুদ্ধে তালিবান এই প্রথমবার নিরবিচ্ছিন্ন অস্ত্রবিরতি মেনে চলছে। টানা 3 দিনের ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে তালিবান কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটায়নি। আশরাফ গানি এক সংবাদ সম্মেলনে বলেছেন অস্ত্রবিরতি শেষ হয়েছে এবং আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী এখন আবার সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিচ্ছে। একই সঙ্গে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি সরকারের কাজকর্মে অসন্তুষ্ট হওয়ার তারই দলের সাবেক নেতাকর্মীরা নতুন একটি দল গঠনের উদ্যোগ নিয়েছেন। গণতন্ত্রের নামে সেনাবাহিনীর প্রভাবে চলমান সরকারের কাজকর্মে পরিবর্তন আনা এবং রোহিঙ্গা সংকটে সৃষ্ট কারণে এই নতুন দল গঠনের উদ্যোগ বলা হয়েছে বলে জানানো হয়েছে। 2018 সালে নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NDL এর NLD-র বিজয়ের পর দেশে পরিবর্তন আসবে বলে তাদের যে আশা ছিল তা পূরণ হবার না হবার জন্য এই দল গঠনের প্রয়াস। 56 বছর বয়সী কোকো গাই নামে এক নেতা এই দল গঠনের উদ্যোগ নিয়েছেন। 48 পিপুলস পার্টি নামে তার দল নির্বাচন কমিশনে গৃহীত হয়নি, বলেছেন দলের নাম এবং লোগো পরিবর্তন করতে হবে। মধ্যমালিতে আফ্রিকান সেনাঘাটিতে সন্ত্রাসী হামলায় 2 সেনা জওয়ান এবং 1 অসামরিক লোক নিহত হয়েছে। হামলাকারীরা মালির C5 Shell নামে ঘাটির সদর দরজার সামনে পার্ক করা গাড়ি থেকে বিস্ফোরণ ঘটায় এবং গুলি করতে করতে ভেতরে ঢোকে। পরে দুপক্ষের গোলাগুলিতে তারা নিহত হন। পরমাশিস রায় কলকাতা থেকে একটি রিপোর্ট পাঠিয়েছেন, আমি শোনাচ্ছি এখন।
ITBP-র ওই জওয়ানরা অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলার বাসার অঞ্চল থেকে একটি মিনি বাসে চড়ে লিকাবালির দিকে যাচ্ছিলেন। সেই সময় বাসার আকাজান সড়কে তাদের বাসের উপর পাহাড়ের উপর থেকে গড়িয়ে এসে পড়ে একটি বিশাল আকারের পাথর। বৃষ্টিতে ধস নামার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট লোয়ার সিয়াং জেলার পুলিশ সুপার জানিয়েছেন বৃষ্টির ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় বাসটি ধীরগতিতে চলছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত 20 জন জওয়ান ছিলেন, তাদের মধ্যে 4 জনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। 8 জন গুরুতর জখম হয়েছেন, তাদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। চিকিৎসার জন্য তাদের লিকাবালি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন শাহাদাত হোসেন সবুজ এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন উইলিয়াম অ্যান্ড্রয়েডি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.